শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। গতদিনের অনুষ্ঠানে আমরা পাক কিতাবের প্রথম অংশের মধ্যে দিয়ে আমাদের যাত্রা শেষ করেছি। এই অংশটি তৌরাত শরীফ, জবুর শরীফ এবং নবীদের কিতাব নিয়ে গঠিত। প্রথম অংশটিকে প্রথম চুক্তি বলা হয়। তাছাড়া একে পুরাতন নিয়মও বলা হয়ে থাকে। আজ আল্লাহর কালামের দ্বিতীয় নতুন যে অংশ থেকে আমরা আমাদের পাঠ শুরু করব, তাকে নতুন নিয়ম বা নতুন চুক্তি বলা হয়ে থাকে। আল্লাহ কেন তার পাক কিতাবে প্রথম চুক্তি বা পুরাতন নিয়ম এবং নতুন চুক্তি বা নতুন নিয়ম এই দুটি অংশে আলাদা করেছেন? আল্লাহ বেশ কয়েকটি কারণে এ কাজটি করেছেন। প্রথমে যে কারণে আমাদের বোঝা উচিত তা হল, প্রথম চুক্তির সকল কালাম মসীহের জন্মের পূর্বে লেখা হয়েছিল। অন্যদিকে নতুন চুক্তির সমস্ত কালাম মসীহের জন্মের পরে লেখা হয়েছে। আর প্রথম চুক্তিতে আল্লাহর নবীদের মূল বাণী ছিল যে আল্লাহ মসীহকে পাঠাবেন, কিন্তু নতুন চুক্তির মূল বিষয়বস্তু হল প্রথম চুক্তিতে নবীদের মধ্যে দিয়ে আল্লাহর দেওয়া ওয়াদা অনুযায়ী তিনি মসীহকে পাঠিয়েছেন। প্রথম চুক্তি এবং নতুন চুক্তির মধ্যে গুরুত্বপূর্ণ এই পার্থক্য আপনার কাছে কি পরিষ্কার? পাক কিতাব পুরাতন নিয়ম ও নতুন নিয়ম নিয়ে গঠিত বলে অনেকে এটা নিয়ে সমালোচনা করে থাকে। তারা মনে করে যে নবীদের লিখিত মূল গ্রন্থ থেকে কিছু অংশ বাতিল করে সেখানে নতুন অংশ যোগ করে নতুন চুক্তিটি তৈরি করা হয়েছে, কিন্তু বিষয়টা এরকম নয়। নতুন নিয়ম অর্থাৎ নতুন চুক্তি কোনোভাবেই প্রথম চুক্তিতে নবীদের লেখাগুলোকে পরিবর্তন করে না, বরং এটা নবীদের লেখাগুলোকে সুনিশ্চিত করে। নতুন চুক্তি দেখায় যে আল্লাহ কিভাবে প্রথম চুক্তির ওয়াদাগুলো, ভাববাণীসমূহ এবং প্রতীকী কাজগুলোর পূর্ণতা দান করেছেন। প্রথম চুক্তিতে সকল নবীরা যে বিষয় তাবলিগ করেছিলেন তা হল, মসীহ আসবেন, তিনি আসবেন, তিনি অবশ্যই আসবেন। কিন্তু নতুন চুক্তির মূল বিষয়বস্তু হল মসীহ এসেছেন, যে মসীহের বিষয়ে সকল নবীরা তাবলিগ করেছেন, তিনি এসেছেন। কৃতজ্ঞতার সাথে আনন্দিত দিলে আল্লাহকে আমাদের শুক্রিয়া জানানো উচিত, কারণ তিনি আমাদের এমন একটি পাক কিতাব দিয়েছেন যা প্রথম চুক্তি এবং নতুন চুক্তি নিয়ে গঠিত। কারণ এ দুটি অংশের মাধ্যমে আমরা যেমন বহু বছর আগে আল্লাহর দেওয়া ওয়াদার কথা জানতে পারি, সেই সাথে সে ওয়াদা পূরণ করার ঘটনাও জানতে পারি। তৌরাত শরীফ, জবুর শরীফ এবং নবীদের কিতাবে আল্লাহর করা ওয়াদা অনুসারে তিনি আমাদের জন্য একজন নাজাতদাতা পাঠিয়েছিলেন। আম গাছের বীজ যেমন বিশাল আম গাছ থেকেই পরিপুষ্ট হয়, ঠিক তেমনি প্রথম চুক্তি নতুন চুক্তির মাধ্যমে পূর্ণতা লাভ করেছে। আপনি হয়তো জেনে থাকবেন যে পাক কিতাবের দ্বিতীয় অংশ নতুন চুক্তি আরেকটি নামে পরিচিত, তা হল ইঞ্জিল শরীফ। ইঞ্জিল একটি আরবি শব্দ যার অর্থ সুসংবাদ বা সুসমাচার। সত্যি সুসংবাদের মধ্যে যে সব বার্তা আছে তা আসলেই খুব ভালো সংবাদ, কারণ এটা বর্ণনা করে যে কীভাবে মসীহ নবীদের ভাববাণীগুলো পূর্ণ করার মাধ্যমে আদমের সন্তানদের জন্য দরজা খুলে দিয়েছিলেন, যেন তারা আল্লাহর সাথে অনন্তকাল ধরে সুখ শান্তিতে বসবাস করতে পারেন। সুসংবাদের কিতাবগুলো সম্পর্কে একটি বিষয় আপনাদের বোঝা উচিত যে মসীহ কিন্তু নিজ থেকে এগুলো লেখেননি। প্রথম চুক্তি লিখতে আল্লাহ যেমন অনেক লোককে ব্যবহার করেছিলেন, তেমনি বহু লোককে ব্যবহার করে আল্লাহ নতুন চুক্তি লিখেছিলেন। মসীহ যিনি দুনিয়াতে এসেছিলেন তার জীবনের ঘটনাগুলো লিখতে আল্লাহ চারজন ব্যক্তিকে ব্যবহার করেছিলেন। সেই চারজন ব্যক্তির নাম হল মথি, মার্ক, লুক এবং ইউহন্না। সুসংবাদের কিতাবটি লিখতে আল্লাহ কেন চারজনকে ব্যবহার করেছিলেন? এর কারণ হল আল্লাহ একটি সংবাদ আমাদের কাছে এমনভাবে দিতে চেয়েছিলেন যেন তা সন্দেহাতীতভাবে বিশ্বাসযোগ্য হয়। তিনি তার কালাম দৃঢ় করার জন্য চারজন লেখককে ব্যবহার করেছিলেন। চার পাওয়ালা টেবিল যেমন এক পাওয়ালা টেবিলের চেয়ে অনেক বেশি শক্ত সামর্থ্য হয়, তেমনি একজন সাক্ষীর চেয়ে চারজন সাক্ষীর সাক্ষ্য আরও বেশি বিশ্বাসযোগ্য হয়। আল্লাহ চারজন সাক্ষীকে ব্যবহার করেছিলেন যেন আমরা নিঃসন্দেহে বিশ্বাস করতে পারি যে মসীহের বিষয়ে কিতাবে যা লেখা আছে তা সম্পূর্ণরূপে সত্য। আল্লাহ যেমন নবীদের দিলে তার কালাম দিয়েছিলেন এবং তা লিখে রাখার জন্য তার অনুপ্রেরণা যুগিয়েছিলেন, ঠিক তেমনি তিনি মসীহের সমসাময়িক সময়কার চারজন ব্যক্তিকে পরিচালনা দিয়েছিলেন। কারণ জগতের নাজাদদাতার বিষয়ে তারা যা দেখেছে এবং শুনেছে তা যেন লিখে রাখে। প্রকৃতপক্ষে আল্লাহ মোট আটজন ব্যক্তিকে মসীহের বিষয়ে লেখার জন্য উৎসাহ যুগিয়েছিলেন। প্রেরিতদের পাঠানো চিঠি অর্থাৎ পৌল, পিতর, ইয়াকুব এবং এহুদার লেখাগুলো ইঞ্জিল শরীফের সুসংবাদের লেখাগুলোর সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। আপনি কি জানেন মথি, মার্ক, লুক এবং ইহুয়ান্না কোন ভাষায় পাক কিতাবের সুসংবাদ লিখেছিলেন? তারা এটা গ্রিক ভাষায় লিখেছিলেন, কিন্তু আমরা এটা বাংলা ভাষায় পড়ব, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ লোকেই আমরা গ্রিক ভাষা বুঝি না। আমরা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া জানাই, কারণ তিনি অনেক জ্ঞানী মানুষদের দিলে উৎসাহ দিয়েছিলেন যে তারা এটাকে বাংলা, ইংরেজি সহ দুনিয়ার হাজার হাজার ভাষায় অনুবাদ করেন। হ্যাঁ, মাঝে মাঝে আমরা শুনে থাকি যে এমন অনেক মানুষ আছে যারা এই সুসংবাদের বিরুদ্ধে কথা বলে থাকে। তারা বলে এটা বিশ্বাস করার মতো কোনো কিতাব না, কারণ এটাকে বিকৃত করা হয়েছে, এটা অনেক মিথ্যা ধারণায় ভরা, আর সে কারণে এটা সত্যের বিষয়কে মানুষকে বিভ্রান্ত করে তোলে। বন্ধুগণ, মনে রাখবেন, যে ব্যক্তি পাক সুসংবাদের বিরুদ্ধে কথা বলে সে স্বয়ং আল্লাহর বিরুদ্ধেই কথা বলে। একটি ডিমের কখনো একটি পাথরের সাথে লড়াই করা চলে না। পাক কিতাব আমাদের পূর্ণ বিশ্বাস ও আনুগত্যের যোগ্য। তৌরাত শরীফ ও জবুর শরীফে আল্লাহর কালাম যেমন নিখুঁত, সুসংবাদেও তার কালাম তেমনি নিখুঁত। পাক কিতাব কখনো পরিবর্তিত হতে পারে না। আল্লাহ সর্বশক্তিমান, তাই তিনি তার চিরস্থায়ী কালাম রক্ষা করতে সমর্থ। তিনি তার কালাম তাদের জন্য যত্ন করে রেখেছেন যারা দিল দিয়ে সেই কালামের খোঁজ করে। সত্যিকার অর্থে আল্লাহর জীবন্ত ও চিরস্থায়ী কালাম পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, আর এ বিষয়ে মাবুত নিজে সুসংবাদের ঘোষণা করেছেন।
আসমান ও জমিন শেষ হবে, কিন্তু আমার কথা চিরদিন থাকবে।
এখন সময় হয়েছে সুসংবাদের কিতাব থেকে আমাদের যাত্রা শুরু করার। নতুন চুক্তি করা হয়েছে। গতদিনের পাঠে আমরা নবী মালাখির বিষয়ে পড়েছি, যিনি মসীহের জন্মের ৪০০ বছর আগে এসেছিলেন। নবী মালাখির পরের ৪০০ বছরের মধ্যে আল্লাহ ইহুদিদের কাছে তার কালাম লেখার জন্য আর কোনো নবীকে পাঠাননি। আল্লাহ কেন আর কোনো নবীকে পাঠাননি? তিনি আর কোনো নবী পাঠাননি কারণ প্রথম চুক্তি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। নবীদের মধ্যে দিয়ে আল্লাহ যা কিছু বলতে চেয়েছিলেন তার সবটাই বলা হয়ে গিয়েছিল। দুনিয়াতে তখন মসীহকে পাঠানোর জন্য আল্লাহ নিরূপিত সময়ের অপেক্ষায় ছিলেন, যার মাধ্যমে তিনি নতুন চুক্তি স্থাপন করতে পারবেন। ইতিমধ্যে আমরা আল্লাহর পরিকল্পনা সম্পর্কে নবী ইসাইয়া এবং নবী মালাখির ভবিষ্যৎবাণীটি শুনেছি, যে মসীহের পথ প্রস্তুত করার জন্য মসীহের পূর্বে আল্লাহ আরেকজন নবীকে পাঠাবেন। আপনি কি জানেন কে ছিলেন সেই নবী? হ্যাঁ, তিনি ছিলেন নবী ইহুয়ান্না। নবী ইহুয়ান্নার পিতা ছিলেন হযরত জাকারিয়া। চলুন এখন পাক কিতাবের লুকের সুসংবাদ থেকে নবী ইহুয়ান্নার জন্মের বিষয়ের ঘটনাটি পড়ে নেওয়া যাক। আমরা প্রথম রুকু থেকে পড়ছি। কিতাবে লেখা আছে,
হেরোদ যখন এহুদিয়া প্রদেশের বাদশাহ ছিলেন, সেই সময়ে ইমাম ওবিয়ের দলে জাকারিয়া নামে ইহুদিদের একজন ইমাম ছিলেন। তার স্ত্রীর নাম ছিল এলিজাবেথ। তিনিও ছিলেন ইমাম হারুনের একজন বংশধর। তারা দুজনেই আল্লাহর চোখে ধার্মিক ছিলেন। মাবুদের সমস্ত হুকুম ও নিয়ম তারা নিখুঁতভাবে পালন করতেন। তাদের কোনো ছেলেমেয়ে হয়নি, কারণ এলিজাবেথ বন্ধা ছিলেন। এছাড়া তাদের বয়সও খুব বেশি হয়ে গিয়েছিল। একবার নিজের দলের পালার সময় জাকারিয়া ইমাম হিসাবে আল্লাহর এবাদত কাজ করছিলেন। ধূপ জ্বালাবার সময় বাইরে অনেক লোক মুনাজাত করছিল। এমন সময় ধূপগাহের ডান দিকে মাবুদের একজন ফেরেস্তা হঠাৎ এসে জাকারিয়াকে দেখা দিলেন। ফেরেস্তাকে দেখে তার মন অস্থির হয়ে উঠল এবং তিনি ভয় পেলেন। ফেরেস্তা তাকে বললেন, জাকারিয়া, ভয় করো না, কারণ আল্লাহ তোমার মুনাজাত শুনেছেন। তোমার স্ত্রী এলিজাবেথের একটি ছেলে হবে, তুমি তার নাম রেখো ইয়াহিয়া। সে তোমার জীবনে মহা আনন্দের কারণ হবে এবং তার জন্মের দরুন আরও অনেকে আনন্দিত হবে, কারণ মাবুদের চোখে সে মহান হবে। সে কখনো আঙ্গুর রস বা কোনো রকম মদানো রস খাবে না এবং মায়ের গর্ভে থাকতেই সে পাকরুহে পূর্ণ হবে। বনি ইসরায়েলদের অনেককেই সে তাদের মাবুদ আল্লাহর কাছে ফিরিয়ে আনবে। নবী ইলিয়াসের মতো মনোভাব ও শক্তি নিয়ে সে মাবুদের আগে আসবে। সে পিতার মন সন্তানের দিকে ফিরাবে এবং অবাধ্য লোকদের মনের ভাব বদলে আল্লাহ ভক্ত লোকদের মনের ভাবের মতো করবে। এইভাবে সে মাবুদের জন্য একদল লোককে সম্পূর্ণভাবে প্রস্তুত করবে। তখন জাকারিয়া ফেরেস্তাকে বললেন, কিভাবে আমি তা বুঝব? আমি তো বুড়ো হয়ে গেছি এবং আমার স্ত্রীর বয়সও অনেক বেশি হয়ে গেছে। ফেরেস্তা তাকে বললেন, আমার নাম জিব্রাইল, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকি। তোমার সঙ্গে কথা বলবার জন্য ও তোমাকে এই সুসংবাদ দেবার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। দেখো, আমার কথা সময় মতোই পূর্ণ হবে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি বলে বোবা হয়ে থাকবে। যতদিন না এইসব ঘটে ততদিন তুমি কথা বলতে পারবে না। এদিকে লোকেরা জাকারিয়ার জন্য অপেক্ষা করছিল। বাইতুল মুকাদ্দাসের পবিত্র স্থানে তার দেরি হচ্ছে দেখে তারা ভাবতে লাগল। পরে জাকারিয়া যখন বের হয়ে আসলেন তখন লোকদের সঙ্গে কথা বলতে পারলেন না। এতে লোকেরা বুঝতে পারল পবিত্র স্থানে তিনি কোনো দর্শন পেয়েছেন। তিনি লোকদের কাছে ইশারায় কথা বলতে থাকলেন এবং বোবা হয়ে রইলেন। ইমামের কাজের পালা শেষ হবার পরে জাকারিয়া বাড়ি চলে গেলেন। এরপরে তার স্ত্রী এলিজাবেথ গর্ভবতী হলেন এবং 5 মাস পর্যন্ত বাড়ি ছেড়ে বাইরে গেলেন না। তিনি বললেন, এটা মাবুদেরই কাজ। মানুষের কাছে আমার লজ্জা দূর করবার জন্য তিনি এখন আমার দিকে চোখ তুলে চেয়েছেন।
আমরা এখানে দেখতে পেয়েছি আল্লাহ কিভাবে হযরত জাকারিয়ার কাছে জিব্রাইল ফেরেস্তাদের মাধ্যমে তার স্ত্রী এলিজাবেথের পুত্র সন্তান লাভের সংবাদটি জাহির করেছিলেন। তিনিই সেই মহান নবী হবেন যিনি মসীহের পূর্বে এসে তার জন্য পথ প্রস্তুত করবেন। আর এরই সূত্র ধরে এ রুকুর শেষের দিকে লেখা আছে,
সময় পূর্ণ হলে পর এলিজাবেথের একটি ছেলে হল। তাঁর উপর মাবুদের প্রচুর মমতার কথা শুনে প্রতিবেশীরা ও আত্মীয়রা তার সঙ্গে আনন্দ করতে লাগল। ইহুদিদের নিয়ম মতো 8 দিনের দিন তারা ছেলেটির খতনা করাবার কাজে যোগ দিতে আসল। তারা ছেলেটির নাম তার পিতার নামের মতো জাকারিয়া রাখতে চাইল, কিন্তু তার মা বললেন, না, এর নাম ইয়াহিয়া রাখা হবে। তারা এলিজাবেথকে বলল, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তো কারও ওই নাম নেই। তারা ইশারা করে ছেলেটির পিতার কাছ থেকে জানতে চাইল তিনি কি নাম দিতে চান। জাকারিয়া লিখবার জিনিস চেয়ে নিয়ে লিখলেন, ওর নাম ইয়াহিয়া। এতে তারা সবাই অবাক হল, আর তখনই জাকারিয়ার মুখ ও জিভ খুলে গেল এবং তিনি কথা বলতে ও আল্লাহর প্রশংসা করতে লাগলেন। এ দেখে প্রতিবেশীরা সবাই ভয় পেল, আর এহুদিয়ার সমস্ত পাহাড়ি এলাকার লোকেরা এই সব বিষয়ে বলাবলি করতে লাগল। যারা এইসব কথা শুনল তারা প্রত্যেকেই মনে মনে তা ভাবতে লাগল আর বলল, বড় হয়ে এই ছেলেটি তবে কি হবে? তারা এই কথা বলল কারণ মাবুদের শক্তি এই ছেলেটির উপর দেখা গিয়েছিল। পরে ছেলেটির পিতা জাকারিয়া পাকরুহে পূর্ণ হয়ে নবী হিসাবে এই কথা বলতে লাগলেন, ইসরায়েলের মাবুদ আল্লাহর প্রশংসা হোক, কারণ তিনি তার নিজের বান্দাদের দিকে মনোযোগ দিয়েছেন আর তাদের মুক্ত করেছেন। তিনি আমাদের জন্য তার গোলাম দাউদের বংশ থেকে একজন শক্তিশালী নাজাদদাতা তুলেছেন। এই কথা তার পবিত্র নবীদের মুখ দিয়ে তিনি অনেকদিন আগেই বলেছিলেন। তিনি শত্রুদের হাত থেকে যারা ঘৃণা করে তাদের সকলের হাত থেকে আমাদের রক্ষা করেছেন। তিনি আমাদের পূর্বপুরুষদের মমতা করবার জন্য আর তার পবিত্র ব্যবস্থা অর্থাৎ তাঁর কসম পূর্ণ করবার জন্য আমাদের রক্ষা করেছেন। সেই কসম তিনি আমাদের পূর্বপুরুষ ইব্রাহিমের কাছে খেয়েছিলেন। তিনি শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করেছেন, যেন যতদিন বেঁচে থাকি পবিত্র ও সৎভাবে তার সামনে দাঁড়িয়ে নির্ভয়ে তার এবাদত করতে পারি। সন্তান আমার, তোমাকে আল্লাহতালার নবী বলা হবে, কারণ তুমি তার পথ ঠিক করবার জন্য তার আগে আগে চলবে। তুমি তার বান্দাদের জানাবে কিভাবে আমাদের আল্লাহর মমতার দরুন গুনাহের মাফ পেয়ে নাজাত পাওয়া যায়। তার মমতায় বেহেশত থেকে একটা উঠন্ত সূর্য আমাদের উপর নেমে আসবেন, যাতে অন্ধকারে ও মৃত্যুর ছায়া যারা বসে আছে তাদের নূর দিতে পারেন আর শান্তির পথে আমাদের চালাতে পারেন।
আর এ কারণেই নবী ইউহান্নার জন্মের পর হযরত জাকারিয়া আল্লাহর প্রশংসা করেছিলেন, কারণ তিনি জানতেন শুভক্ষণ, মসীহের জন্মগ্রহণের সময় এসে গেছে। হযরত জাকারিয়ার পুত্র হযরত ইয়াহিয়া মসীহ ছিলেন না, কিন্তু তিনি মসীহের আগে এসেছিলেন যেন মসীহের আগমনের সুসংবাদ তাবলীগ করে তার জন্য পথ প্রস্তুত করতে পারেন। শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে 01905880851। আমি আবারও বলছি 01905880851। শ্রোতাবন্ধু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি যেন পরবর্তী দিনের অনুষ্ঠানে আপনি আমাদের সাথে থাকেন, কারণ সেদিন আমরা জানব কিভাবে আল্লাহ মরিয়ম নামে একজন সতী কুমারী নারীর কাছে একটি অতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে পাঠিয়েছিলেন। পরবর্তী অনুষ্ঠানটি কিন্তু অনেক অনেক মূল্যবান এবং সত্য ঘটনায় পরিপূর্ণ, তাই কোনোভাবেই পরবর্তী অনুষ্ঠানটি শুনতে ভুল করবেন না। আল্লাহ আপনাকে রহমত দান করুন যেন আপনি হযরত জাকারিয়ার এই কালামগুলো নিয়ে মনে মনে চিন্তা করতে পারেন।
ইসরায়েলের মাবুদ আল্লাহর প্রশংসা হোক, তিনি আমাদের জন্য তার গোলাম দাউদের বংশ থেকে একজন নাজাদদাতা তুলেছেন। এই কথা তার পবিত্র নবীদের মুখ দিয়ে তিনি অনেক আগেই বলেছিলেন।